الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله درود پاکের অসংখ্য ফজিলত আমরা শুনে থাকি। একটি ফজিলত আপনাদের সামনে পেশ করছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যখনই তোমরা কোনো কিছু ভুলে যাও আমার উপর দরুদ শরীফ পাঠ করো, কেননা আমার উপর দরুদ শরীফ পাঠ করার কারণে তোমাদের ভুলে যাওয়া বিষয় স্মরণে এসে যাবে। তো আজকে আমাদের সাথে যারা অতিথিরা আছে পরিচয় করে দিয়ে, প্রথমে আমাদের সাথে আছে আমাদের ফারুক ভাই। হুজুর কেমন আছেন? আজকে যে বিষয় নিয়ে আলোচনা হবে সেটি হচ্ছে মৃত্যু নিয়ে। জি হ্যাঁ, মৃত্যু অনিবার্য। তো আমরা জানি যে যারাই দুনিয়াতে আসে তাদের একদিন না একদিন মৃত্যু বরণ করতে হবে, আর জীবন হলো মৃত্যুর আমানত, মৃত্যুর আমানত জীবন, জীবনের একদিন শেষ হবেই হবে। তো আজ না হয় কাল এই দুনিয়া থেকে এখনই স্থায়ী দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে। তো আমরা দেখে থাকি যে আমাদের বাড়িতে বলেন, সমাজে বলেন যে আশার একটি সিরিয়াল থাকে যে কার পরে কে আসবে, কিন্তু যাওয়ার কোনো মেনটেনেন্স আমরা দেখতে পাই না। হয়তোবা বৃদ্ধকে রেখে ঘরের শিশু চলে যাচ্ছে, যৌবন অবস্থায় কারো ইন্তিকাল হয়ে যাচ্ছে। তো এতে করে আমাদের অনেক শিক্ষা আমাদের এই বিষয়গুলো থেকে নেওয়া উচিত যে মৃত্যুবরণ একদিন আমাকেও করতে হবে। আজকে ইনশাআল্লাহ আজাদের সে সম্পর্কে আলোচনা শুনব যে মৃত্যু অনিবার্য, এই সম্পর্কে বিভিন্ন মাদানীফুল শুনব যে মৃত্যুর কেমন ভয়াবহতা, মৃত্যুর কেমন কষ্ট, কেমন যন্ত্রণা, এবং মৃত্যুর সময় এই যন্ত্রণা থেকে বাঁচতে চাইলে আমাদের কী করণীয়, আমাদের জীবনকে কীভাবে লিড করতে হবে যাতে আমরা মৃত্যুর সময় সহজভাবে এই দুনিয়া থেকে যেতে পারি। ইনশাআল্লাহ আজাবাজাল সে সম্পর্কে আজকে আলোচনা শুনবো, তো কোথাও যাবে না, আমাদের সাথেই থাকবেন। আসুন শুরুতে একটি কালাম শামিল করি, এরপর ইনশাআল্লাহ আমরা আমাদের আলোচনার দিকে অগ্রসর হব।
আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব আকা। আমি মদিনাতে যাব, আজ না হয় তো কাল যাব। প্রিয় সল্লে আলা রাসূলিনা, সল্লে আলা মুহাম্মাদে পড়ুন, সল্লে আলা শাফিঈনা, সল্লে আলা মুহাম্মাদে। খফে না রাখ রে জারা, তো তো হে আবদে মুস্তাফা রে জা। খফে না রাখ রে জারা, তো তো হে আবদে মুস্তাফা রে জা। তেরে তেরে লিয়ে আমান হ্যায়, তেরে লিয়ে আমান হ্যায়। সল্লে আলা রাসূলিনা, সল্লে আলা মুহাম্মাদ, সল্লে আলা শাফি।
আমাদের
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে তারা নামে মোহাম্মদ উজালা নামে মোহাম্মদে চোখে তারা নামে মোহাম্মদ মনে প্রশান্তি নামে মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ তাআলা মহামহিম আল্লাহ
সব খানে লিখেছে নামে মোহাম্মদ সব খানে লিখেছে নামে মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি
দল যদি চাই জহানে দল যদি চাই ভয় জহানে দল যদি চাই ভয় জহানে দল যদি ও ভয় জাহানে
পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদ পড়ো ওয়াজিফা নামে মোহাম্মদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে তারা নামে মোহাম্মদ মনের উজালা নামে মোহাম্মদ
মাশাআল্লাহ মারহাবা আল্লাহ তালা আমাদের সবাইকে প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত শোনার পড়ার তৌফিক দান করুক। দর্শক বিষয় নিয়েছি মৃত্যু অনিবার্য, তো এই মৃত্যু নিয়ে ইনশাআল্লাহ আজকাল আজকে আলোচনা করার চেষ্টা করব। আসুন শুরুতেই ফারুক ভাইয়ের কাছে যাই, ব্যাপারে মাদিনফুল শামিল করুন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। জি লিয়াকত ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়েছি, মৃত্যু অনিবার্য। হ্যাঁ, মৃত্যু শব্দটা যে মানে আচানক করে তুলে, মানে শব্দটা শুনলে মানে একটা
আতঙ্ক সৃষ্টি
বাস্তবিক হই। কারণ যখন আপনি মনে করেন বসে আছেন বা রাতে এমন সময় বসে আছেন, সব কিছু মানে নিস্তেজ হয়ে বসে আছেন, আর একটা ফোন আসলো আর বলা হলো যে তোমার অমুক মারা গেছে, তোমার অমুক মৃত্যুবরণ করেছে, এটা শুনে আপনি তো অবশ্যই অবাক হয়ে যাবেন,
কিছুক্ষণ থেমে যাবে,
জি থেমে যাবে,
জি
ওই শব্দটা তোমার অমুক
ইন্তিকাল
ইন্তিকাল করেছে, মারা গেছে, তখন আমাদেরকে মানে অবাক করে তোলে। আসলে মৃত্যুটা এমন যেটা মানে আচানক আসে, হঠাৎ আসে, যেটা সমস্ত স্বাদকে মিটিয়ে দেয়।
হ্যাঁ,
সমস্ত স্বাদকে মিটানেওয়ালা এই মৃত্যু মানে আমাদেরকে অবাক করে তোলে। আর যেই মানে বিষয়টা নির্বাচন করেছে, মৃত্যু অনিবার্য, আসলে মৃত্যু এটা অনিবার্য। দুনিয়ার অনেক কিছু, অনেক বিষয় আছে যেগুলোর পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে, যেটাকে আমরা বলি যে তাকদীর মুআল্লাক। কিছু বিষয় আছে যেগুলোর পরিবর্তন করা যায় দোয়ার মাধ্যমে, আউলিয়া কেরামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে। কিন্তু মৃত্যুটা এমন একটা বিষয় যেটা হচ্ছে মুবাররম, যেটার পরিবর্তনের কোনো সুযোগ নেই,
যেটা
নির্ধারিত, জি যেটা সময় সেকেন্ড সবকিছু নির্ধারিত। এখানে মনে করুন কোনো একটা কিছু করলে হয়তো গাড়ির জ্যামের কারণে হয়তো লেট হতে পারে, কোনো কিছু লেট হতে পারে, এটা অনেক বড় বড় ইভেন্ট হোক, যে কোনো কিছু হোক, লেট হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু মৃত্যুটা লেট হওয়ার কোনো সম্ভাবনা নেই,
সে যে অবস্থায় থাকুক না কেন,
যে অবস্থায় চলে আসবে। এখন আমার হায়াতের বাজেট 20 বছর 10 বছর, এখন তো শেষ হয়ে গেছে। এই মৃত্যুটা আমাকে অবকাশ দিবে না যে আরেকটু আমল করে নি, আমল তো করতে পারি নাই, টাইম তো চলে গেছে, আরেকটু আমল করে নি, কবরের পাথিয়ে গ্রহণ করে নি। আমি তো এখনও বিবাহ শাদী করি নাই, আমার তো অনেক স্বপ্ন এখনও রয়েছে, কোনো স্বপ্ন তো এখনও বাস্তবায়ন করতে পারি নাই, আমাকে একটু সুযোগ দিন। এই কথা, এই বাহানা কখনো কাজে আসবে না, এটা আসবে না যে এটা নিশ্চিত, কারো বাহানা, এটা বড় শিল্পপতি হোক, কোটিপতি হোক, কেউ কি
মানে বাঁচতে পারবে না,
মৃত্যু থেকে বাঁচতে পারবে না।
জি, আমরা দেখেছি দর্শক যে বড়ই ক্ষমতাধর ব্যক্তিরা পর্যন্ত একসময় গিয়ে খুবই হেল্পলেস হয়ে যায় আর তাদেরকে মৃত্যু পেয়ে বসে। তো যতই ক্ষমতার আসীনে অধিষ্ঠিত হোক না কেন, তার কিন্তু মৃত্যু আসবেই। তো এই জন্য এটা আমাদের জেহেনের মধ্যে, এটা আমাদের মাইন্ডের মধ্যে ফিক্সড করে নেওয়া উচিত যে আমাকে মরতে হবেই, সেটা আজ হোক বা কাল হোক, আমাকে মরতে হবেই। তো এই বিষয়টা যখন আপনি মাথার মধ্যে রাখবেন, তখন দেখবেন আপনার দীনে ইসলামের উপর চলা, দীনে ইসলামের বিধানকে মানা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। জাবেদ ভাইয়ের কাছে যাব। জি হুজুর, মৃত্যু অনিবার্য।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হুজুর প্রথমে বলেছিলেন যে জীবনের আমানত হচ্ছে মৃত্যু,
যে
যে শুরুতে বলেছিলেন, আসলে মৃত্যু নিঃসন্দেহে অনিবার্য। কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা 17 পারা সূরা আম্বিয়ার 34 নং আয়াতে ইরশাদ করেন, যা আমার আকা আলা হযরত ইমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহি এর বিশ্ববিখ্যাত কানজুল ইমানের মধ্যে এভাবে তর্জমা করেন, প্রত্যেক পারিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আসলে এই সিলসিলা, মৃত্যুর স্বাদ গ্রহণ করা সিলসিলা, আদম সফিউল্লাহ আলী নবীন আলহি সালাতাম থেকে হয়ে আসছে এই পর্যন্ত, এবং কিয়ামত পর্যন্ত এটা চলমান থাকবে।
জি,
তো আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা সৃষ্টি করেছেন যে মালাকুল মউত আলহি সালাতাম, এই মালাকুল মউত আলহি সালাতাম সমস্ত পৃথিবী থেকে মানুষের চিহ্নকে মুছে ফেলবে। এই ফিরিস্তাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফিরিস্তার নাম হচ্ছে আজরাইল আলাইহিস সালাম। এভাবে একে একে করে আমাকে আপনাকে মৃত্যু দিয়ে আমাদেরকে নিয়ে যাওয়া হবে। এই দ্বারা হবে একতা আদম আলাই নবীন আলহি সালাতাম থেকে হয়ে আসছে, এবং পরিশেষে শেষ পর্যায়ে এসে আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মউত আলাইহিস সালাম, এখন আর কে কে বাকি রয়েছে? তখন মালাকুল মউত আলাইহিস সালাম বলবেন, হে মালিক, তুমি আছো, তুমি থাকবে, আমি আছি, জিব্রাইল আমিন আলহিসাল্লাম আছেন, মিকাইল আলহিসাল্লাম আছেন, ইসরাফিল আলহিসাল্লাম আছেন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তুমি কি শুনোনি প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তখন মালাকুল মৌত আলহিসাল্লাম জিব্রাইল আমিন আলহিসাল্লামকে মৃত্যু দিবেন এবং ইসরাফিল আলহিসাল্লামকেও মৃত্যু দিবেন, মিকাইল আলহিসাল্লামকে মৃত্যু দিবেন। পরিশেষে আবার আল্লাহ তাআলা ইরশাদ করবেন, হে মালাকুল মৌত, এখন আর পৃথিবীতে কে কে রয়েছে? তখন আবারও পুনরায় বলবেন, আল্লাহ তুমি তুমি আছো, তুমি থাকবে, তুমি চিরস্থায়ী আর আমি আছি। তখন আল্লাহ তাআলা পুনরায় একই কথা বলবেন যে তুমি কি শুনোনি যে প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে? তখন মালাকুল মৌত আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নির্দেশ দিবেন, এখন তুমি নিজেই নিজের প্রাণকে কী করো, কবজ করো। তখন আদেশ পালনাতে মালাকুল মৌত আলাইহিসসালাম নিজের শরীর থেকে নিজের রূহকে কবজ করবেন। ওই মুহূর্তে মালাকুল মৌত আলাইহিসসালাম এমন এক বিকট চিৎকার করবেন, চিৎকার দিয়ে বলবেন, আমি যদি জানতাম মানুষের রূহ বের করার সময় এত কষ্ট আছে তাহলে আমি আরও সহজভাবে মানুষের রূহকে কবজ করতাম।
আল্লাহু আকবার।
তো পরিশেষে এটাই যে আল্লাহ তাআলা থাকবেন।
হয়তোবা আমরা চিন্তা করছি যে 50, 60, 70, 80 বছরে আমরা ইন্তিকাল করব। নয় প্রিয় ভাই, যে কোনো মুহূর্তে আমার ডাক চলে আসতে পারে, যে কোনো অবস্থায় আমার ডাক চলে আসতে পারে, এজন্য আমাদেরকে সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। তো আসুন আরও শুনি মৃত্যুর ব্যাপারে মাদানী ফুল।
এই জন্য যেটা ফিক্সড করা হয়েছে, যেটা নির্ধারিত, যেটা সমস্ত স্বাদকে কি করে দেয়,
মিটিয়ে দেয়,
মিটিয়ে দেয়, সেটাকে স্মরণ করার জন্য বলেছে। যে মৃত্যুটা লেখা রয়েছে, যেটা একেবারে নিশ্চিত, সেটা আমাদেরকে অবশ্যই কী করতে হবে, স্মরণ করতে হবে। যদি এই মৃত্যু যদি স্মরণ না করি তাহলে হয়তো দুনিয়াতে অনেক অর্জন করতে পারবো, কিন্তু আখিরাতে আমাদের কোনো কি নেই, আখিরাতে আমাদের কোনো
সঞ্চয় হবে না,
সঞ্চয় হবে না। মৃত্যু তো চলে আসবে, কিন্তু মৃত্যুর পাথেয় কতটুকু গ্রহণ করেছি, এই পরকালের সফরের জন্য কি পাথেয় গ্রহণ করেছি, সেখানে যে আমাদের জন্য জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন, এই ইহজগৎ ত্যাগ করার পর আমাদেরকে হয়তো ফয়সালা হবে, যারা জান্নাতে যাবে জান্নাতে চলে যাবে, যারা জান্নাতের যাওয়ার কাজ করেছে তারা জান্নাতে যাবে, আর যারা জাহান্নামের যাওয়ার কাজ করেছে, আমল করেছে, তারা জাহান্নামে চলে যাবে। তো যদি এটাকে স্মরণ না করি তাহলে মানে আমাদের জন্য পরকালে কোনো কিছু অংশ থাকবে না, পরকালে আমাদের কি অবস্থা হবে সেটা আমরাই ভালো জানি। কেন আল্লাহ তাআলা বলে দিয়েছেন মৃত্যু নিশ্চিত, এবং মৃত্যু আসার আগে মৃত্যুর সামান মৃত্যুর পাথেয় গ্রহণ করো, পরকালের জন্য কিছু সঞ্চয় করো, পরকালের জন্য আমল করো, জান্নাতে যাওয়ার যে কাজগুলো রয়েছে সেগুলো আমল করো, আল্লাহ আল্লাহ রসুলের এতাআত করো, আনুগত্য করো।
পরকালটা কেমন?
জি,
আসলে দুনিয়াটা হচ্ছে নশ্বর আর আখিরাতটা হচ্ছে অবিনশ্বর।
অবিনশ্বর
আমরা যদি এই আমাদের সংক্ষিপ্ত জীবনের জন্য এত প্রস্তুতি গ্রহণ করি
তাহলে পরকালের জন্য কেমন
কেমন প্রস্তুতি হওয়া চাই, এ বিষয়ে দেখেন আমার হুজুর বলছে যে আলহামদুলিল্লাহ, যে মানুষ সামান্য অর্থের লোভে দুনিয়ার মোহে পড়ে বিভিন্ন ধরনের টেকনিক পদ্ধতি অবলম্বন করে, কিসের জন্য? দুনিয়াকে সন্নিকটে পাওয়ার জন্য, হয়তো বা সে পেয়েও যায়। কিন্তু যে মত কোনো সময় নেই, নির্দিষ্ট সময় দেওয়া হয়নি, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে গ্রাস করে নিবে, এটার জন্য কেমন প্রস্তুতি হওয়া চাই আখিরাতের বিষয়ে? আমার এই
আমাদের যদি জানা থাকতো তাহলে মনে করেন, যদি আমাদের জানা থাকতো যে 15 বছর বা 50 বছর আমার মৃত্যু আসবে,
নির্দিষ্ট একটা সময় আমার মৃত্যু
আসবে, যদি আমরা জানতাম
তখন কিন্তু ঠিকই আমল করে নিতাম,
আমল করে নিতাম, মানে যত
হয়তোবা
যত মানে নাফরমানি আছে এগুলো করে নিতাম, ওই এক বছর আগে মানে বাস আল্লাহওয়ালা হয়ে যেতাম, এরকম করতাম।
আসলে এই সেন্সটা থাকাও কিন্তু খুবই খারাপ বিষয়, কেননা আমরা যারা চিন্তার মধ্যে থাকি যে এখন মজ মস্তি আনন্দ ফুর্তি করে নেই, হয়তোবা একটু যখন মৃত্যুর লক্ষণ প্রকাশ পাবে, মানে এই যে আমি হয়তোবা যাওয়ার সময় হয়ে আসবে, একটু অসুস্থ হব, বার্ধক্যে যাব, তখন ইবাদত করব। আচ্ছা, কে গ্যারান্টি দিয়েছে আপনাকে ওই মুহূর্তে আপনি ইবাদত করে আল্লাহকে রাজি করে ফেলবেন? গ্যারান্টিটা কে দিয়েছে আপনাকে? আল্লাহ পাক যে আপনার উপর, হ্যাঁ এটা বলছি না যে আপনার উপর আল্লাহ তাআলা কখনোই রাজি হবে না, এটা তো আমার আল্লাহ পাকের ইখতিয়ার। আমার আল্লাহ পাক চাইলে 100 জন হত্যাকারীকেও মাফ করে দেয়, আবার আল্লাহ তাআলা চাইলে অনেক 60 বছরের আবিদকেও ঈমান হারা করে দুনিয়া থেকে বিদায় করে। তো এটা হচ্ছে শিক্ষণীয় বিষয় যে আমি সারা জীবন গুনাহ করব, সারা জীবন আল্লাহ পাকের নাফরমানি করব। হ্যাঁ, মুসা নবীর সেই যুগের কথা আমরা ভুলিনি, যে যুগে 40 বছরের গুনাহগার যখন আল্লাহ পাকের কাছে অনুতপ্ত হয়েছিল, আল্লাহ পাক তার অনুতপ্ততার কারণে মাফ করে দিয়েছিল। যখন যে ব্যক্তির কারণে বৃষ্টি হচ্ছিল না মুসা নবীর যুগে, ওই ব্যক্তির তওবার কারণে আল্লাহ পাক আবার বৃষ্টিকে বর্ষণ করেছিল। যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পড়ে গিয়ে এক সাহাবা তওবার বদৌলতে মদ সিরকা হয়ে গিয়েছিল। তো আসলে আল্লাহ পাক চাইলে অনেক কিছু করতে পারেন। আল্লাহ তাআলা আরহামার রাহিমিন, আল্লাহ তাআলা দয়ালু, অনেক দয়ালু। তো আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন সেটা নিঃসন্দেহে, কিন্তু সেটার গ্যারান্টি কি যে আপনি মাফ পেয়ে যাবেন, আমি মাফ পেয়ে যাব, এটার তো কোনো গ্যারান্টি নেই, কোনো জামানত নেই। তো এই জন্য আল্লাহ পাককে এখন থেকেই রাজি করতে সচেষ্ট হন। বলা যায় না আল্লাহ পাক কোন কাজের কারণে রাজি হয়ে যায়। আবার দেখা যাবে অনেক কল্যাণমূলক কাজ আপনার আছে, অনেক নেকি আছে, কিন্তু এমন একটি গুনাহ আমরা করে ফেলেছি যার কারণে আল্লাহ পাক সমস্ত নেকিকে ধ্বংস করে দিয়ে, সমস্ত নেকিকে বরবাদ করে দিয়ে সেই গুনাহের কারণে আমার আমাকে পাকড়াও করে নেবে। তো এই জন্য এই সেন্স থেকেও বের হয়ে আসা হচ্ছে। জি ফারুক ভাই।
বুদ্ধিমান তো সেই যে অপরের মৃত্যু দেখে নিজের মৃত্যুকে স্মরণ,
আসলেই বেশক
কবর আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে।
জি,
এই জন্য বুজুর্গানে দিনগণ যে বলেন, সৌভাগ্যবান হলো সেই যে অপরের থেকে উপদেশ অর্জন করে, অপরের মৃত্যু থেকে নিজের মৃত্যুর কথা স্মরণ করে।
আসলে আসলে
আমরা তো প্রতিনিয়ত মৃত্যুর খবর শুনছি, এমন মানে এমন যুগে আমরা এসেছি দুনিয়ার কোথাও কেউ মারা গেলে, যে কারণে মারা গেলে আমাদের কাছে খবরটা চলে আসে প্রযুক্তির মাধ্যমে। আগে তো মনে করেন জানতাম না বা আমাদের কাছে সেই প্রযুক্তি ছিল না এখন থেকে 20 বছর আগে, কিন্তু এখন এই সেকেন্ডের মধ্যে খবরটা চলে আসলো। দুনিয়ার যে কোনো একটা জায়গায় অ্যাক্সিডেন্ট করেছে, স্বামী স্ত্রীর অ্যাক্সিডেন্ট করেছে, সাথে সাথে আমাদের কাছে খবর চলে আসছে। তো খবর তো আছে, বা নিজের হাতে নিজের আত্মীয় স্বজনকে দাফন করছি, তাদের জানাজার মধ্যে অংশগ্রহণ করছি, কিন্তু উপদেশ কি গ্রহণ করছি? উপদেশ তো গ্রহণ করছি না। সৌভাগ্যবান হচ্ছে সেই যে অপরের থেকে উপদেশ গ্রহণ করে।
আসলে প্রত্যেকটা মৃত্যুই কিন্তু একটি নিশ্চুপ মুবাল্লিকের ভূমিকা পালন করে।
জি, আমাদের কি কিছু বিষয় শিক্ষা দিয়ে যায়। হয়তো আমি মনে করছি আমি আরো অনেক বছর বাঁচব, কিন্তু আমি যাকে দাফন করছি সে আমার চেয়ে কম বয়স, আমাকে কিসের শিক্ষা দিচ্ছে?
জি,
মৃত্যু এটা বয়স্ক বৃদ্ধ বালক কিছু দেখে না।
কিতাবে বলা হচ্ছে আপনার এই যে খবর দিচ্ছে আমার চেয়ে বয়সে ছোট, যে আমি তাকে খবর দিয়ে দিয়েছি কিন্তু শিক্ষা হাসিল করতেছি না। হ্যাঁ, এই বিষয়ে আসছে, বলা হচ্ছে আমরা মৃত্যুকে স্মরণ করছি না, কিন্তু কবর আমাদেরকে দৈনন্দিন 5 বার আহ্বান করে যে কবরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, কবরের যাওয়ার জন্য যে স্মরণ করিয়ে দেয়। তো কিতাবে আসছে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন দৈনিক কবর আমাদেরকে 5 বার আহ্বান করে। 1 নম্বর বলে, হে মানব, তুমি আমার উপরে চলাফেরা করছো অথচ আমার পেট হচ্ছে তোমার ঠিকানা। 2 নম্বরে বলে হচ্ছে, হে মানব, তুমি আমার পিঠের উপরে ভালো ভালো খাবার খাচ্ছ, অতি শীঘ্রই আমার পেটে কীট পতঙ্গরা তোমাকে খাবে। 3 নম্বরে বলা হচ্ছে, হে মানব, তুমি আমার উপরে খুশি উদযাপন করছো, শীঘ্রই আমার মাঝে তুমি বিষণ্ণ হবে। 4 নম্বরে এসে বলতেছে, হে মানব, তুমি আমার পিঠের উপরে হাসছ, শীঘ্রই আমার ভিতরে এসে কান্না করবে। হে মানব, 5 নম্বরে এসে বলছে, তুমি আমার উপরে গুনাহ করছো, অতি শীঘ্রই আমার মাঝে এসে আজাবে লিপ্ত হবে। মিসেস, এই বার্তা আমাকে আপনাকে কবর হয়তো বা ডাকছে, কিন্তু আমরা ওই কান আমাদের নেই, কিন্তু আমরা তো কিতাবে পেয়ে গিয়েছি যে আমাদেরকে এলান করছে, বার্তা দিচ্ছে যে মৃত্যু অনিবার্য, এটার জন্য কি প্রস্তুতি নিই? দেখেন বর্তমান সমাজে আমাদের আমাদের সমাজে দেখেন যে এমন অবস্থা হয়েছে মৃত্যুর কথা একদম কি বলে বসে রয়েছে। মানুষের দুনিয়ার প্রতি এমন মহব্বত, এমন আসক্ত হয়ে গিয়েছে যে মানুষ এখন গাড়িতে যাওয়ার পূর্বে রিমোট দিয়ে গাড়ি খুলে ফেলে। শিশু জন্ম হওয়ার পূর্বেই তার জন্য পোশাক বানিয়ে রাখে, এমনকি শীত আসার পূর্বে শীত বস্ত্র আগে থেকে নিয়ে নেয়। দূরে সফর করার জন্য গাড়ির চাকার হাওয়া তেল পানি চেক করে নেয়, এবং অন্ধকারে বের হওয়ার জন্য টর্চ লাইট নিয়ে নেয়। কিন্তু মৃত্যু, যেটার কোনো নির্দিষ্ট সময় নেই, এটার জন্য আমরা কি প্রস্তুতি নিয়ে নিয়েছি?
হ্যাঁ,
যদি আমরা দুনিয়ার বেলায় এত যেটা অ্যালার্ম হয়ে গিয়েছে যে আমি যে কোনো মুহূর্তে
চলে যেতে পারি,
এটার জন্য আমাদের কি প্রস্তুতি? কবরও আমাকে ডাকছে, এদিকে স্মরণ করিয়ে দিচ্ছে। তো এটা থেকে আমাদের ইব্রত হাসিল করা
অবশ্যই
হাদিসে বাকের মধ্যে যে নবী বাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে স্মরণ করার জন্য বলা হচ্ছে, কারণ মৃত্যুকে স্মরণ করা তার মৃত্যুর সামান তৈরি করার ক্ষেত্রে উদ্বুদ্ধ করে। যে মৃত্যুর কথা স্মরণে আসবে, আরো রেওয়াতের মধ্যে রয়েছে যে ব্যক্তি দিনে রাতে 20 বার মৃত্যুকে স্মরণ করবে তাকে কিয়ামতের দিন শহীদের সাথে ওঠানো। আমরা কয়জনই মৃত্যুর কথা স্মরণ করছি? আসলে যে কথা বলা হয়েছে যে মৃত্যুর স্মরণ মৃত্যুর সামান তৈরি করতে উদ্বুদ্ধ করে, অবশ্যই আপনি যখন মৃত্যুর কথা স্মরণ করবেন, নিজের মৃত্যুর কথা স্মরণ করবেন, আর যে মৃত্যু যে আসবে এটা স্মরণ করবেন, তো আপনাকে মানে একটা উদ্বুদ্ধ করবে, উৎসাহ দিবে। তার মৃত্যুর জন্য কি সামান তৈরি করেছে?
জি,
মানে হাদিসে পাক অসংখ্য জায়গায় এই দুনিয়ার সকল সাত মিটিয়ে দেয় এই মৃত্যুকে স্মরণ করে দেব।
আর মৃত্যুকে স্মরণ যে দৈনিক 20 বার করবে
শহীদের সাথে,
শহীদের সাথে কালকে আমাদের ময়দানে উঠবে, কত সৌভাগ্যের বিষয়। পাশাপাশি দেখা যাচ্ছে আমি আপনি যদি মৃত্যুকে স্মরণ করি তাহলে আমার আপনার নামাজ কাজা হবে না, আমি মুসলমানের হক নষ্ট করব না,
আমি রোজা ছাড়বো না,
ফরজ যে বিষয়গুলো রয়েছে টোটালি আমি ছাড়বো না,
গুনাহ থেকে গুনাহ পরিত্যাগ
করবে
এই মৃত্যুর স্মরণটা।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মৃত্যুর স্মরণ করার তৌফিক দান করুক। দর্শক, ইনশাআল্লাহ আরও আলোচনা শুনবো মৃত্যুর কেমন যন্ত্রণা, মৃত্যুর সময় কেমন কঠিন অবস্থা হয় একজন বান্দার, ইনশাআল্লাহ আজ্জাবাদ সে সম্পর্কে আমরা শুনবো। আসুন, কিছু দর্শকের কল নেই, দেখি দর্শকরা কি বলতে যাচ্ছে। আচ্ছা, মাশাআল্লাহ, নেক্সট কল। অনেক কিছু জানতে পারবে। নেক্সট কল। আচ্ছা, সবুজ কবুজ দেখে দেখে নাত লিখবেন এটা বলেছে না, মাশাআল্লাহ এরকম নাত আছে মনে হয়। আচ্ছা, মাশাআল্লাহ, নেক্সট কল।
জামালপুর জেলা, আপনাদের চ্যানেলটা অনেক ভালো লাগে, অনেক ভালো ভালো অনুষ্ঠান হয়, সব সময় দেখি, এখনো দেখতেছি, পরিবারের সবাই দেখি।
মাশাআল্লাহ, আপনাদের সবাইকে অসংখ্য মোবারক। নেক্সট কল।
টাঙ্গাইল জেলা দন্ডারি থানা আপস মোহাম্মদ শাহপরানুর ইসলাম জিয়াদ বলছেন। আমি শুনতে চাই দরবারে যে আছে তোমার বাগদানুওয়ালা মুর্শিদ।
আচ্ছা, মাশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। কামরুল হাসান ভাই আছেন খাগড়াছড়ি থেকে, উনি বলছেন আল্লাহ আমাদেরকে সুন্নাত ভিত্তিক জীবনযাপন অতিবাহিত করার তৌফিক দান করুক, আমার পরিবার যদি দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। রাসেল ভাই আছেন, শাহ আলম ভাই আছেন মাশাআল্লাহ ওমান থেকে। এক দর্শক লিখেছেন, আপনাদের ইসলামিক বার্তাগুলো অনেক অনেক ভালো লাগে আমার, আমাদের বাড়ির সবাই আপনাদের বার্তা ও ইসলামিক ভিডিওগুলো শুনে আর জ্ঞান অর্জন করে, আমি দোয়া করি এই মাদানী চ্যানেলটি দীর্ঘকাল থাকুক, আমিন। আহমদ কবির ভাই আছেন, হারুন ভাই আছেন আমাদের সাথে, আর তারিক ভাই আছেন, অনেকেই কালাম শুনতে চেয়েছেন, আমি যাব এখন আমাদের মিনহাজ ভাইয়ের কাছে।
মাশাআল্লাহ,
রসূলে আরবি তোমার দরবার দয়ায় ভরা রসূলে আরবি জীবনে হবে কি ya rasulullah shaya shairo echi ami gunahgar ya rasulullah jibone শায়রো এছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ শেয়া শায়রো এছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর যে দিকে তাকাই দরদি আর তো কে হোনাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ পৃথিবীর যে দিকে তাকায় দরদি আর তো কে হোনাই জগতে তুমি দরদি দে রসেদার ইয়া রাসূলুল্লাহ জগতে তুমি দরদি দে রসেদার ইয়া রাসূলুল্লাহ শেয়া শায়রো এছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ পেয়েছে পেয়েছে তো মাকে যে জল পেয়েছে তো মাকে সে জল তুমি তো খোদাকে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ তুমি তো খোদা কে পাবার একক দারিয়া রাসূলুল্লাহ জীবনে হবে কি তোমার দিদারিয়া রাসূলুল্লাহ তব রজার জিয়ারতে যায় কত হাজি মদিনায় তব রজার জিয়ারতে যায় কত দিনাই দেখাও না দেব তোমার দেবা ইয়া রাসূলুল্লাহ, দেখাও না আমাকে ও তোমার দেবার ইয়া রাসূলুল্লাহ, জীবনে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ। এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া রাসূলুল্লাহ।
মাশাআল্লাহ, মারহাবা মারহাবা মারহাবা। দর্শক আসুন, আবারও ফারুক ভাইয়ের কাছে যাচ্ছি, মৃত্যুর আলোচনা শুনুন।
কালামের শুরুতে বলেছেন যে মৃত্যুর যন্ত্রণার কথা। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহির একটা কিতাব যার নাম হচ্ছে শারহুস সুদূর, এই কিতাবের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি বলেন মৃত্যুর কষ্টের ব্যাপারে, যদি দুনিয়াতে মৃত্যুর কষ্টের এক বিন্দু যদি দুনিয়াতে ফেলে তাহলে দুনিয়ার সকল বাসিন্দা মারা যাবে। যদি একটা বিন্দু, শত বিন্দু থেকে যদি একটা বিন্দু যদি দুনিয়ার বাসির উপর ফেলে, এই বিন্দুটা মনে করে পানির ফুটা মনে করেন, একটা ফুটা মৃত্যুর কষ্টটা হচ্ছে শত ফুটার
সমষ্টি।
তো সেখান থেকে একটা ফুটা যদি দুনিয়াবাসীর উপর ফেলে, ওই বিন্দুর কারণে মানুষ মারা যাবে। মৃত্যুর কষ্টটা এমন, মৃত্যুর কষ্ট কেমন সেই জানে যে মৃত্যুবরণ করেছে। যে কষ্টটা আমরা দেখছি না, কিন্তু যে মৃত্যুবরণ করছে, যে মৃত্যুর পথযাত্রী, সেই বুঝতে পারে, সেই মানে সে বুঝতে পারে তার কি অবস্থা যাচ্ছে। মৃত্যু যন্ত্রণা, কোরআনুল করিমের মধ্যে যে মৃত্যু তো অনিবার্য, আর মৃত্যুর যন্ত্রণাটা কেমন হয়ে থাকে এটার সত্যতা কতটুকু রয়েছে, আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, যে সাকরাতুল মউত আসবে সত্য সহকারে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যু তো অনিবার্য, মৃত্যুর যন্ত্রণাও এটা, এটার সত্যতা রয়েছে। ওয়াজাআত সাকরাতুল মউত বিল হক, মৃত্যুর যন্ত্রণাটা এটা সত্যি সত্য সহকারে আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যেটার মানে যেখান থেকে মানুষ, যেখান থেকে তুমি পলায়ন করছো, যে মৃত্যু থেকে তুমি পলায়ন করতে চাচ্ছ, ওই মৃত্যু তো আসবে, এবং সাকরাতের মতেও তোমাকে কি অনুভব করতে হবে, তোমাকে ভুগতে হবে। মৃত্যুর এমন যন্ত্রণা, এমন কষ্ট, ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি বলেন ওনার কিতাবের মধ্যে যে মৃত্যুর যন্ত্রণাটা কেমন হবে, এটা কেমন কষ্ট হবে। এর আগে বলে রাখি, একদিকে তো সাকরাতের মত চলবে, আর অন্যদিকে শয়তান আসবে ইমান চিনিয়ে নেওয়ার জন্য, ইমান হারা হয়ে মৃত্যুবরণ করানোর জন্য। কারণ হাদিসে পাকের মধ্যে রয়েছে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভর করবে, ডিপেন্ড করবে খাতিমার উপর, শেষ পরিণতির উপর। খাতিমা যদি ভালো হয় তাহলে সেই তার বেড়া পার হবে, তার পরকাল জীবন সফল কাম হবে। যদি খাতিমা বিল খাই না হয় তখন তো তার সমস্ত আমল বরবাদ। কারণ আমরা অনেক বুজুর্গানে দিনের অনেক আবিদের কথা শুনেছি যে 50 বছর 60 বছর কি করেছিল,
ইবাদত করেছিল।
এক বুজুর্গের কথা যে কিতাবে পড়েছি যে 60 বছর মসজিদে হারামের কি করেছে, খিদমত করেছে, কিন্তু তার শেষ পরিণত হয়েছে কুফরের উপর।
আল্লাহু আকবার।
এই জন্য আল্লাহ তাআলার কাছে আমাদেরকে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে খাতিমা বিল খায়র, এটা দোয়া করতে হবে
আফিয়াতের সাথে।
জি, আমাদের নেক আমল আমাদেরকে কখনো জান্নাতে নিয়ে যেতে পারবে না।
বেশক বেশক,
কিয়ামতের দিন তো কি করা হবে, মাপা হবে, দাড়িপাল্লায় স্থাপন করা হবে, যেখানে চুল পরিমাণও কি করে হেরফের হবে না, যেখানে স্বজন ভিত্তি হবে না,
অন্যায় হবে না,
অন্যায় হবে
না, সাথে
সাথে সেদিন বিচার হবে, সেদিন ভালো খারাপের আমল মাপা হবে, সেখানে দাড়িপাল্লার মধ্যে কোনো কিছু মানে কারচুপি করার কোনো সুযোগ নেই। তো আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, আল্লাহ তাআলার দয়ায় আমরা জান্নাতে যেতে পারবো। ইমাম গাজালী রহমতুল্লাহি আলাই যে এই মৃত্যু কষ্টটা কেমন হবে, কিসের উপর হবে, তিনি বর্ণনা করছেন, অন্তিম মুহূর্ত ওই কষ্টের নাম যা সরাসরি রুহের উপর অবতীর্ণ হয়। এই কষ্টটা রুহের উপর হবে এবং সকল অংশকে ঘিরে নিবে, এমনকি রুহের ওই অংশ কষ্ট অনুভব করে থাকে যা শরীরের গভীরে রয়েছে। অন্তিম মুহূর্তের কষ্ট সরাসরি রুহকে আক্রমণ করবে, অতঃপর এই কষ্ট সমস্ত শরীরে এভাবে ছড়িয়ে পড়ে যে প্রতিটি রগ শিরা অংশ জুড়া থেকে রুহকে টেনে নেওয়া হয়, প্রতিটি লুমের গোড়া থেকে এমনকি মাথা থেকে পা পর্যন্ত চামড়ার প্রতিটি অংশ থেকে রুহ বের করা হয়। সুতরাং তখনকার কষ্ট ও ব্যথার অনুমান কে বা করতে পারে, কেমন কষ্ট হবে এটি, যেটা যে কষ্টটা সাকাতের মৌতের কষ্টটা রুহের উপর হবে এবং সমস্ত শরীরের সব কিছুকে ঘিরে রাখবে, এবং যেটা শরীরের রগ শিরা অংশ জোড়া থেকে রুকে টেনে নেওয়া হবে, এটা কেমন কষ্ট হতে পারে, মৃত্যুর যন্ত্রণা। আজকে আমরা এই মৃত্যুর কথা বলে গেছি, মৃত্যুর যন্ত্রণার কথা বলে গেছি, আর যারা নেককার তাদের মৃত্যুর যন্ত্রণাটা এটা কি হবে, হালকা হবে, যে যত গুণাগার হবে তাদের সাকরাতের মৌত বেশি,
মানে
প্রত্যেকের সাকরাতের মৌত হবে, কিন্তু কারো খবরও হবে না আর কারো এমন কষ্ট হবে, এটা আল্লাহ তাআলা বেহেতার জানেন। যদি আল্লাহ তাআলার দয়া হয়ে যায় তাহলে তো তার সাকরাতের মৌতটা কি হবে, একেবারে আসান হবে, কিন্তু সাকরাতের মৌত সবার হবে,
জি
সবার আসবে।
জি, মৃত্যুর যন্ত্রণা সম্পর্কে সুরহুদ সুজুর কিতাবে
জি
ইমাম আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শাফি রহমাতুল্লাহি তাআলা আরো বর্ণনা করেন যে মৃত্যুর ভয়াবহতা এটা কেমন হবে। বলা হচ্ছে মৃত্যুর ভয়াবহতা দুনিয়া ও আখিরাতের ভয়াবহতা থেকে অধিক ভয়ঙ্কর হবে।
জি,
এটার ভয়াবহতা তিনি বর্ণনা করেন, এমন হবে যে করা দিয়ে ছিঁড়ার চেয়ে অধিক হবে, কাছি দিয়ে কাটার চেয়ে বেশি হবে, এমনকি গরম পাত্রে সিদ্ধ করার চেয়ে বেশি হবে। বলা হচ্ছে কোনো মৃত ব্যক্তি যদি জীবিত হয়ে পৃথিবীর জমিনে এসে লোকদেরকে মৃত্যুর ভয়াবহতা সম্পর্কে যদি জানিয়ে দেয়, তবে মানুষের ঘুম আরাম আয়েস সব কিছু নষ্ট হয়ে যাবে,
সব কিছু ত্যাগ দিয়ে
নষ্ট হয়ে যাবে, মানে দুনিয়া ত্যাগ দিয়ে দিবে, ওই ওইটার প্রতি ধাবিত হয়ে যাবে মৃত্যুর প্রতি। এটাই হচ্ছে মৃত্যুর যন্ত্রণা।
আল্লাহ আকবার, কিতাবের মধ্যে আরও এসেছে যে মৃত্যুর যন্ত্রণা এমন যেভাবে একটি কাটাযুক্ত ডাল, একটি কাটাযুক্ত ডাল যদি আপনার ভেতরে প্রবেশ করে দেয়া হয় আর সেটাকে যদি টেনে টেনে বের করে দেয়,
পেট থেকে টেনে টেনে বের করা হয়,
জি যদি টেনে টেনে বের করা হয় আপনার কেমন যন্ত্রণা হবে, এর চাইতে ভয়ানক হচ্ছে সেই মৃত্যুর যন্ত্রণা। বা আরও উদাহরণ নেওয়া যায় যে যদি কোনো একটি মুরগিকে কাটা মুরগি যেভাবে ছটফট করতে থাকে এর চাইতেও বেশি ছটফট এর অবস্থা হবে সেই মৃত্যুর সময়, মৃত্যু যন্ত্রণার সময়।
আমরা তো দেখি যখন গরু ছাগল পশু প্রাণী যখন আমরা কি করি,
জবে
করি, তখন তো তার সাকরাত চলে, তখন তো আমরা দেখি ওই সময় তাদের কি অবস্থা করে, মাথা নাড়তে থাকে। বলা হচ্ছে যে মানুষের মৃত্যুর যন্ত্রণাটা এমন যে সে বলতেও পারে না, চিৎকার করতেও পারে না, হাত দিয়ে প্রকাশ করতেও পারে না। আমাদের যদি কোনো কষ্ট হয়, যদি বোবা কথা বলতে না পারে তাহলে হাত দিয়ে মানে বাচন ভঙ্গি দিয়ে বুঝিয়ে দিতে পারবে যে আমার কত কষ্ট হচ্ছে, কি কিন্তু ওই সময়
ওই মুহূর্তে জবান কাজ করবে না,
জবান কাজ করবে না, হাত দিয়ে ইশারাও করা যাবে না, শরীর নিস্তেজ হয়ে যাবে, মানে প্রকাশ করতে পারবো না আমার মৃত্যুর যন্ত্রণা হচ্ছে, যে আমাকে আসানি দান করো, আমি যেন সহজে মৃত্যুবরণ করি, এটা মানে কাউকে বলতেও পারবো না। আল্লাহ পাক হযরত মূসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করেন,
আহ
যে মৃত্যুকে কিরূপ পেলে, হে মূসা মৃত্যুকে কেমন পেয়েছ? তখন মূসা আলাইহিসসালাম উত্তর দিলেন, মৃত্যু হলো ওই পাখির নেই যাকে জীবিত করায়ে বোনা হচ্ছে, জীবিত করায়ে
মানে
জীবন্ত তাকে করের মধ্যে বোনা হচ্ছে, এখন না সে মরছে যে শান্তি পাবে আর না মুক্তি পাচ্ছে যে উড়ে যাবে। একটা উদাহরণ মেসাল দিয়েছি, একটা পাখিকে, জীবন্ত পাখিকে যে করের মধ্যে বোনা হচ্ছে, সে নাকি যেতে পারতেছে নাকি মারা যাচ্ছে, মারাও যাচ্ছে না, মারা গেলে তো শান্তি পেয়ে যাবে, একটা উদাহরণ দিচ্ছে আর কি, আর যদি সেখান থেকে বের হয়ে যে উড়ে যাবে, কিন্তু কোনোটা না, কোনো সুযোগ নেই, সেই গরম তেলের মধ্যে তাকে এভাবেই মৃত্যুবরণ করতে হবে।
আসলে তো দর্শক আমাদের উচিত ডিসাইড করতে হবে কোন ধরনের মৃত্যু আমরা চাই, আমরা কি এমন মৃত্যু চাই যে মৃত্যু দেখে মানুষ পর্যন্ত আতঙ্কিত হয়ে যাবে, নাকি যে মৃত্যু আমরা যদি পেয়ে যাই তাহলে মানুষ আমাদের মৃত্যুর কথা স্মরণ করে করে ঈর্ষা করবে। তো এই জন্য আমাদের উচিত যে নেক আমল করা, উত্তম কাজ করা, নাফরমানি থেকে বাঁচা, তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল ভালো মৃত্যু আমাদের হাসিল হবে। দেখুন না কতই বিভৎস মৃত্যু যেগুলো রোডে ঘাটে হয়ে থাকে, এমন মৃত্যু কিন্তু আমরা কেউ চাইব না, যে সদা সর্বদা আল্লাহ পাকের নাফরমানির মধ্যে থাকে সেও চাইবে না যে তার গুনাহ করতে করতে মৃত্যু হোক, কিন্তু আমল এমন নেই যে আমলের কারণে আমি ভালো মৃত্যু হাসিল করতে পারি। এজন্য আমাদের উচিত ভালো সঙ্গ, ভালো পরিবেশ, যদি আমরা ভালো সঙ্গ ও পরিবেশ পেয়ে যাই তাহলে ইনশাআল্লাহ আজ্জাবাজাল একটি চিন্তা আসবে, ফিকির হবে আমার যে আমাকে মরতে হবে তো গুনাহ থেকে বাঁচতে হবে, মরতে হবে তো সওয়াবের কাজ আমাকে করতে হবে। জি ফারুক ভাই,
এমন পরিবেশ অবলম্বন করতে হবে যেই পরিবেশে আমাকে মৃত্যুর কথা স্মরণ,
অবশ্যই অবশ্যই,
দুনিয়াতে এমন কেউ নেই, এমনকি মা বাবা
তারাও চায় না যে আমার সন্তানের মৃত্যু হোক,
মৃত্যু হোক,
এটা কখনোই ফিকিরটা দিবে না, কেননা আমরা কেউ চাই না যে আমার আপনজন আমার থেকে আলাদা হোক,
আলাদা হয়ে যায়,
কেউ চাইবে না, আমি চাইবো না আমার মা বাবা হোক, আমার মা বাবা চাইবে না আমি হোক,
স্মরণ করে দেওয়ার অনেক দূরের কথা,
জি
মৃত্যুর কথা তো স্মরণ করে দিবে না, কারণ স্মরণ করে দিলে তার মধ্যে ভয় আসবে,
জি
আল্লাহ তাআলার ভয় আসবে, তো এটা তো কেউ চায়, একটা মৃত্যু কেউ চায় না, যদিও কি অনিবার্য, মৃত্যু কি কেউ চায় আমি মরে যাই,
না
আমি আমার আপন আত্মীয় স্বজনকে ছেড়ে চলে যাই, কেউ চায় না, কিন্তু চলে যেতে হবে, তো এমন পরিবেশ অবলম্বন করতে হবে যে পরিবেশ আমাকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়, আলহামদুলিল্লাহ সে পরিবেশ দাওয়াত ইসলাম
জি
আমাদেরকে মৃত্যুর কথা স্মরণ করিয়ে দিচ্ছে।
একটি সেগমেন্টের সময় হয়ে গেছে, যে সেগমেন্টে আমরা সোনালী যুগের ঘটনা শুনে থাকি, আসুন সে সেগমেন্টটি আজকের অনুষ্ঠানে সামিল করি।
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবার উপস্থিত হয়েছি সোনালী যুগের ঘটনা নিয়ে। কেবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়া নামাজের আহকাম কিতাবের শুরুর দিকেই ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুন্দর ঘটনা বর্ণনা করেছেন। যারা নামাজের আহকাম কিতাব অধ্যয়ন করেছেন তারা হয়তোবা বারবার এই ঘটনা পড়েছেন। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানদের মধ্যে সুন্নাতে নববীর উপরে আমল করার কেমন মন মানসিকতা আর কেমন ইচ্ছা শক্তি ছিল, আসুন আমরা শ্রবণ করি। ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তার সাথীদেরকে নিয়ে কোনো এক স্থানে উপস্থিত হলেন, আর ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে পানি দাও অজু করার জন্য। কেউ না কেউ তাকে পানি এনে দিল। ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অজু করলেন আর নিজে নিজে মুস্কি হাসতে লাগলেন। যারা উপস্থিত ছিল তারা তো বুঝতে পারেনি কারণ কি, কী জন্য হাসে, জিজ্ঞাসা করলো, হুজুর আপনি মুস্কি কেন হাসলেন, অজু করছেন ঠিক আছে কিন্তু মুস্কি হাসার কারণ কী? ওসমানী গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একবার আমিও নবী রহমত শাফিয়ে উম্মত সাল্লাল্লাহু তাআলা আলিহি ওয়াসাল্লামের সাথে এই জায়গাতে উপস্থিত হয়েছিলাম, আর যেভাবে করে আমি তোমাদেরকে পানি চেয়েছি আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পানি চেয়েছেন অজু করার জন্য। যখন তাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অজুর পানি দেওয়া হলো, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজু করলেন, আর অজু করে যখন তিনি একা একা মুস্কি হাসতে লাগলেন সাহাবা ইকরাম আলহিমুর রিদওয়ান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মুসকি হাসার কারণ কী? হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, যখন কোনো ব্যক্তি অজু করে আর অজু করার সময় যখন সে হাত ধোয়, তো যখন হাত ধোয় আর পানি ঝরে পড়ে, এর সাথে তার হাতের গুনাও ঝরে যায়। যখন সে মুখমণ্ডল ধৌত করে, মুখমণ্ডলের পানি যখন ঝরে যায়, ঝরে পড়ে, তখন তার সাথে তার মুখের গুনাও ঝরে পড়ে। এভাবে করে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত লোকদেরকে বললেন কি, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গায় উপস্থিত হয়েছেন আর এখানে অজু করেছেন আর এখানে অজু করে মুসকি হেসেছেন, ঠিক আমিও এটাই করলাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলাম। সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান আমার নবীর সুন্নাতকে খুঁজে খুঁজে বের করতেন, আমার নবী কীভাবে হাঁটেন, কীভাবে চলেন, কীভাবে বসেন, কীভাবে খাবার খান, কীভাবে শোন, আরাম করেন, কথা বলেন, সকল কিছু সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান অনুসরণ করতেন, আর সেই অনুসরণ করাটাই আজ আমাদের পর্যন্ত পৌঁছেছে তাদের মাধ্যমে। তো আমরাও যেন এই মন মানসিকতা তৈরি করি, আমাদের ইচ্ছা যেন এমনই হয়, আমার ওঠা বসা দিন রাত সব সময় যেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আমার সময়গুলোকে অতিবাহিত করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
মাশাআল্লাহ, সুন্নতে নববীর কেমন ফজিলত! কোনো ব্যক্তি যদি সুন্নতকে অর্জন করে নেয় এর উপর আমল করে নেয়, ইনশাআল্লাহ তার মৃত্যু আসান হয়ে যায়, তার মৃত্যু সহজ হয়ে যায়। জি হ্যাঁ, আমরা দেখেছি প্রিয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারাই আনুগত্য করেছে তাদের মৃত্যু সহজ হয়েছে, তাদের মৃত্যু ঈর্ষণীয় হয়েছে, যেটি আমার বলেছেন জাবেদ ভাই আমাদের মোবাল্লিকে দাওয়াত ইসলামী সাজিদ আত্তারি ভাইয়ের। তো আমরা যদি চাই আমাদের মৃত্যুকে সহজ করার, তাহলে আল্লাহ রসুলকে খুশি করতে হবে, আল্লাহ রসুলকে সন্তুষ্ট করতে হবে।
আল্লাহ হুজুর রহমতুল্লাহি আলাইহির দরবারে এসে মানে এক ব্যক্তি আরজ করলেন যে ইমান সহকারে মৃত্যু বরণ কিভাবে হবে, এর জন্য কি দোয়া করেছে। তখন আল্লাহ হুজুর রহমতুল্লাহি আলাই তার জন্য দোয়া করলেন এবং বললেন, প্রতিদিন সকালে 41 বার ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা শুরু শেষে একবার করে দরুদ শরীফ পাঠ করবেন 41 বার, প্রতিদিন সকালে এই ওয়াজিফা পাঠ করবে। দুই, শোয়ার সময় নিজের সকল ওয়াজিফা আদায়ের পর সূরা কাফিরুন প্রতিদিন পড়ে নেবেন, এরপর কথাবার্তা না বলে ঘুমিয়ে যাবে। তিনবার সকালে ও তিনবার সন্ধ্যায় এই দোয়াটি পাঠ করবে, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নুশরিকা বিকা শাইয়ান নাআলামুহু ওয়া নাস্তাগফিরুকা লিমা লা নাআলামু বিসমিল্লাহি আলা দীনি বিসমিল্লাহি আলা নাফসি ওয়া উলি ওয়া আহলি ওয়া মালি। এই ওয়াজিফাটাও সকাল সন্ধ্যায় তিনবার করে
মৃত্যু সহজ হওয়ার,
মৃত্যু সহজ ইমান সহকারে মৃত্যুবরণ করা, অবশ্যই এটা দোয়া করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে যেন ইমানের সাথে মৃত্যুবরণ করতে পারি। কারণ হাদিসে পাক তো আমরা শুনেছি, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, সমস্ত আমল নির্ভর করে খাতিমার উপর, অর্থাৎ ইমানের সাথে মৃত্যুবরণ করা, যে অবশ্যই আমাদের প্রত্যেক দোয়ার মধ্যে করা চাই।
আসলে কেমন সৌভাগ্যবান যারা আত্তারি, তারা এই ওয়াজিফাগুলো তাদের দৈনন্দিন শেডিউলের মধ্যে হাসিল করে নেয়। আমার আমির আহলে সুন্নাতের সাজরা শরীফের মধ্যে এই ওয়াজিফাগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর প্রতিনিয়ত এই ওয়াজিফাগুলো ওনার মুরিদরা, ওনার তালেবরা এগুলো পড়ে থাকে। তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এই ওয়াজিফাগুলো ইনশাআল্লাহ পাঠ করুন ইমানের সাথে।
আর এই ওয়াজিফা দিয়েছেন আল্লাহ হুজুর রহমতুল্লাহি
আলাইহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার জাবেদ ভাই থেকে শেষ মাধ্যমে ফোন নিব ইনশাআল্লাহ।
সাবুল ইমান শরীফে হাদিসে মুবারাকায় বলা হচ্ছে, মানুষ যখন মারা যায় তখন ফেরেশতা বলে, মা কদ্দামা, সে পূর্বে কি পাঠিয়েছে, আর ওয়ারিশ বলে, বান্দারা বলে, মা খলাফা, সে কি রেখে গেছে। দেখেন দুইয়ের মধ্যে ডিফারেন্ট তফাত কি, ফেরেশতা চিন্তা করছে সে পূর্বে কি পাঠিয়েছে, আর পরিবার চিন্তা করছে সে কি রেখে গেছে। মিরাতুল মানহাজিতে বলা হচ্ছে, এটা ব্যাখ্যা করছেন যে এভাবে, যে যখন বান্দা মারা যায় তখন ওয়ারিশটা চিন্তাই থাকে তার সম্পত্তির প্রতি, সে তাদের জন্য কি রেখে যাচ্ছে, কিন্তু ফেরেশতা চিন্তা করে সে পূর্বে তার আমল ও আকীদার বিষয়ে চিন্তা করে। তো দেখুন, আজকে মৃত্যু অনিবার্য, শ্রবণ করেছি আমি, প্রত্যেকে শ্রবণ করেছি, কিন্তু এ থেকে আমাদের কি নসিহত রয়েছে। আজকে এই শেষ যে হাদিস শরীফে রয়েছে যে আমি যে সম্পদ, যে অর্থ, যে অর্থের আধিক্য রেখে যাব, সেটা তো আমার থাকবে না, আমার ওয়ারিশের হয়ে যাবে নিঃসন্দেহে। আর এই সম্পত্তির যদি যথাযোগ্য, যথা উপযোগী ইউটিলাইজ না হয়, তাহলে এর আজাব কিন্তু খবরে আমাকে বুক করতে হবে। তো সেই জন্য সম্পদের আধিক্যের দিকে না গিয়ে দুনিয়ার মোহে না পড়ে আমরা যেন কি করি,
মৃত্যুর কথা স্মরণ,
মৃত্যুর কথা স্মরণ।
আসলে আসলে দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই মহাসত্য মৃত্যুর কথাকে বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক। আল্লাহ করিম আমরা যা কিছু শুনেছি এর উপর ভর করে আমল করার তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।